আমার রাজা প্রিয় রাজা, আমার রাজা প্রিয় রাজা, বেরেলির মশাই আহমদ রাজা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই আজকের আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত। দর্শক, আজকের প্রোগ্রামে আমরা আলা হজরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদুনুমিল্লা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির বরকতময় জীবন সম্পর্কে আমরা শ্রবণ করব। আর আজকে যে আমাদের প্রোগ্রামের আলোচ্য বিষয় তাও ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব, আর তা হচ্ছে অলৌকিক ক্ষমতা ও আলা হজরত। দর্শক, আমরা আহলে সুন্নাতের নক্ষত্র এই প্রোগ্রামের আজকে যে আলোচ্য বিষয় নিয়ে নেওয়া হয়েছে কোরআন এবং হাদিস থেকে, বুজুরগানে দিনের বাণী থেকে ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে ইনশাআল্লাহুল করিম। আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা জানব আমাদের প্রিয় নবী, নবীদের নবী, আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত এবং বারাকাত। নবী রহমত, শফি উম্মত, মুস্তফা জানে রহমত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিনবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বদনতার দায়িত্ব অপরিহার্য করে নেন, আমি আমার বান্দার ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দেব। আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফ পাঠকারী সৌভাগ্যবান, এই দুরুদের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা দুরূদ শরীফ পাঠকারীর গুনাহকে ক্ষমা করেন। আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহুল করিম আমাদের আজকের প্রোগ্রামের আলোচ্য বিষয়ের দিকে আমরা যাব। আমাদের আজকের যে আলোচ্য বিষয় অলৌকিক ক্ষমতা ও আলা হযরত, এটা ইসলামী একটি টপিক, বিষয়, সাবজেক্ট, ইসলামী যে এর বুনিয়াদী যে নলেজ, যে জ্ঞান, এর একটা অংশ কিন্তু আজকের আমাদের আলোচ্য বিষয়। এ সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। এর পূর্বে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের যে প্রশ্ন গতকালকে যে প্রশ্ন ছিল, যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম আমরা শুনব। আমাদের প্রশ্ন ছিল সৈয়দ আলা হজরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ কোথায় অবস্থিত। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম হচ্ছে বিনতে আব্দুল গফফার, লালমনিরহাট। এরপর হচ্ছে আপনার আরেকজন উত্তর দিয়েছেন বিনতে মোহাম্মদ, সঠিক উত্তর দিয়েছেন রাজশাহী থেকে বিনতে সাইফুল্লাহ, উনিও সঠিক উত্তর দিয়েছে পঞ্চগড় থেকে। এরপরে ফেরদৌস আত্তারি, উনিও সঠিক উত্তর দিয়েছেন। এরপরে মোহাম্মদ সোহেল আত্তারি সঠিক উত্তর দিয়েছেন নোয়াখালী থেকে। এরপরে বিনতে নূর হোসেন সঠিক উত্তর পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে। এরপরে আমাদেরকে সঠিক উত্তর পাঠিয়েছেন আলী হাসান রাহিম, মৌলভীবাজার থেকে। তো দর্শক শ্রোতা, অনেকে সঠিক উত্তর পাঠিয়েছেন, আমরা তাদের নাম শ্রবণ করলাম। আজকের যে প্রশ্ন তাও ইনশাআল্লাহুল করিম আমরা জেনে নেব। হয়তো অনেকে অপেক্ষামান যে আজকের মাদানী চ্যানেলের এই প্রোগ্রাম আহলে সুন্নাতের নক্ষত্রের পক্ষ থেকে একটি প্রশ্ন দেওয়া হয়, খুবই সহজ একটি প্রশ্ন, যারা আলা হযরত সম্পর্কে মোটামুটি যারা ধারণা রাখেন, স্টাডি করেন, তারা হয়তো খুব সহজে উত্তর দিতে সক্ষম হবেন। প্রশ্ন হচ্ছে আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি কত বছর বয়সে কোরআনের নাজারা সম্পূর্ণ করেন? আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি কত বছর বয়সে কোরআনুল করিমের নাজারা কমপ্লিট সম্পূর্ণ কমপ্লিট করেন? দর্শক, আমরা আলোচনাতে যাব, আপনাদেরকে জানিয়ে দেব আমাদের একটি ভিডিও প্যাকেজ, তাও আপনাদেরকে ইনশাআল্লাহুল কেরাম আমরা দেখাবো প্রতিদিনের ন্যায়। আজকেও প্রোগ্রামে আমরা আলা হযরতের কিছু মূল্যবান বাণী তাও আপনাদেরকে ইনশাআল্লাহুল কেরাম আমরা শোনাবো। আসুন আমরা আলোচনাতে। মোবালিকে দাওয়াত ইসলামী মোহাম্মদ কামরুজ্জামান আত্তারি আমাদের সাথে ইনশাআল্লাহ আমরা শুনবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালো ভালো নিয়ত সহকারে সওয়াবের নিয়তে আজকে প্রোগ্রাম দেখার আল্লাহ তাআলা তৌফিক দিন। জি,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين মাশাআল্লাহ। যা আশিক রাসূল, তাদের মনের মধ্যে ইশকের যখন আলোচনা আসে তখন আলা হযরতের নাম অবশ্যই সামনে দৃষ্টিগোচর হয়। তো সে উপলক্ষে মাশাআল্লাহ মাদানী চ্যানেলের বিশেষ ট্রান্সমিশন,
জি,
আহলে সুন্নাতুল জামাতের উজ্জ্বল নক্ষত্র সৈয়দ আলা হযরত রহমতুল্লাহি তাআলা এর অনুষ্ঠান মাশাআল্লাহ পাক বরকত দান করুক। তো প্রসঙ্গ হচ্ছে অলৌকিক ক্ষমতা ও আলা হযরত। যদি আমরা অলৌকিক বিষয়গুলো আছে যেগুলো অস্বাভাবিক, সচরাচর সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না, ওই সকল বিষয় হচ্ছে অলৌকিক, যা আমরা এক ভাষায় কারামতো বলতে পারি। তো আকায়দে নসফি কিতাব, যা আহলে সুন্নাত ওয়াল জামাতের খুবই গুরুত্বপূর্ণ কিতাব, আর যে কিতাবের মাধ্যমে আকায়দের বিষয়গুলো স্পষ্টভাবে আমরা সমাজে মুসলমানদের মাঝে তুলে ধরতে পারি, ওই আকায়দে নসফি কিতাবের মধ্যে বর্ণিত আছে কারামতুল আউলিয়াই হাক্কুন, তথা আউলিয়া কেরামের কারামত হচ্ছে সত্য। তো কারামত কাকে বলে? যদি আমরা এক কথাই বলতে চাই যে আল্লাহ পাকের নেক বান্দাদের কাছ থেকে যে সকল বিষয় অস্বাভাবিক সাধারণ মানুষের পক্ষে, ওই সকল বিষয় যদি কোনো আল্লাহ নেক বান্দার দ্বারা সংগঠিত হয়, ওইটা হচ্ছে কারামত।
মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমাদের আজকের আহলে সুন্নাতের নক্ষত্রের প্রোগ্রামে যা আলোচ্য বিষয় আমরা অলৌকিক ক্ষমতা ও আলা হযরত। শুরুতে ফার্স্ট যে অলৌকিক ক্ষমতা কাহাকে বলে, অর্থাৎ কারামত কাহাকে বলে, এই বিষয় সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করলাম। এটা অবশ্যই জানার আমাদের খুবই প্রয়োজন ছিল। অবশ্যই একজন মুসলমান যখন তার কোনো একটা বিষয়ে যখন ইসলামের সঠিক নলেজ তার মাঝে থাকবে, তাহলে সে ওই বিষয় সম্পর্কে তার যদি কোনো কনফিউশন থাকে সেটা কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। আর আজকে যে আমরা আলোচ্য বিষয় যে আমরা সাজিয়েছি আজকে প্রোগ্রাম, আমাদের খুব শর্ট টাইমের, আর শর্ট টাইমের মধ্যে হয়তো আমাদেরকে শেষও করতে হবে। এই জন্য অলৌকিক যে বিষয়টা, যে আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি মুজাদ্দিদের দীনু মিল্লাত, তিনি ওই মহান ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন যাদের থেকে তারা অস্বাভাবিক বিষয়গুলো প্রকাশ পেয়েছে, মহান ওলি কামিল। ইনশাআল্লাহ তাও আমরা আজকে আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী যারা রয়েছেন আলা হযরতের সেই অলৌকিক, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে যেই মর্তাবা মর্যাদা দিয়েছেন, এই থেকে কিছু আলোচনা ইনশাআল্লাহ আসবে। আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী শাবির আত্তারির সাথে রয়েছেন। জি,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইমরান ভাই,
জি,
আজকে টপিক হচ্ছে অলৌকিক ঘটনা, অলৌকিক ক্ষমতা আর আলা হযরত। তো অলৌকিক বিষয় কামরুজ্জামান হুজুর বলেছেন যে যেটা স্বাভাবিক বিষয় আমাদের জন্য, যে বিষয়টা অস্বাভাবিক কারো দ্বারা যেটা স্বাভাবিকভাবে ঘটে যায়। দেখেন, কেরামত বলেন অথবা মুজিজা বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও যত নবীগণ এসেছেন এবং এই পর্যন্ত ওলামায়ে হাকের মাঝখানে এটা নিয়ে কোনো মতানৈক্য ছিল না, সবাই একমত, সবাই কেরামতকে হক বলেছেন এবং প্রতিটি যুগে যুগে ওয়ালিদের মাধ্যমে কেরামত প্রকাশ পেয়েছে এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় কেয়ামত পর্যন্ত প্রকাশ পেতে থাকবে। দেখেন, কেরামত কাকে বলে? যে কোনো মুমিন মুত্তাকি থেকে কোনো অস্বাভাবিক কিছু যখন ঘটে যায় তো সেটাকে কেরামত বলা হয়। আর এমন কোনো কিছু যা নবীগণের নবুয়ত ঘোষণার পূর্বে তাদের দ্বারা যখন ঘটে সেটাকে ইরহাস বলে, আর নবীগণের নবুয়তের ঘোষণার পর যখন এমন কিছু ঘটে তখন সেটাকে মুজিজা বলা হয়। আর যখন কোনো সাধারণ মুমিন বান্দা থেকে এগুলো ঘটে অস্বাভাবিক কিছু যারা তারা স্বাভাবিকভাবে করে দেখায় তখন এগুলোকে মাউনাত বলে, আর কোনো বেধর্মী দ্বারা যখন এগুলো হয় সেটাকে ইস্তিদরাজ বলে। এগুলো দ্বারা বোঝা যায় যে মুজিজা আর কেরামতের মধ্যে কোনো পার্থক্য নেই, উভয়টাই একই জিনিস। কিন্তু যখন এই অস্বাভাবিক কিছু এর নিসবত যখন নবীর দিকে যাবে তখন এটা মুজিজা হয়ে যাবে, যখন ওয়ালির দিকে যাবে সেটা এটা কেরামত হয়ে যাবে। কিন্তু মুজিজা আর কেরামতের মধ্যে পার্থক্য শুধু এতটুকু যে নবীর জন্য মুজিজা হচ্ছে আবশ্যক আর ওয়ালির জন্য কেরামত এটা আবশ্যক নয়। ওয়ালির জন্য এটা আবশ্যক নয় যে সে মানুষের মাঝে এটা ঘোষণা করবে তার বিলায়াতের, সে তার কেরামত প্রকাশ করবে, এবং ওয়ালির জন্য এটাও আবশ্যক নয় যে তার কাছে যে বিলায়াত আছে সে যে আল্লাহ তাআলার ওয়ালি তাকে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কেরামতের ক্ষমতা দেওয়া হয়েছে এটার দলিল মানুষের কাছে উপস্থাপন করবে, এটা তার উপর আবশ্যক নেই। কিন্তু আর এটা ওয়ালির জন্য আবশ্যক নেই যে সে ওয়ালি নিজেও জানবে সে যে ওয়ালি। দুনিয়াতে এমন অনেক ওয়ালি পর্দা করেছেন যারা নিজেও জানতেন না যে তারা আল্লাহর ওয়ালি, এটা অন্যান্য ওয়ালি নিজের কষ্টের মাধ্যমে এটা প্রকাশ করেছেন। কিন্তু নবীগণের জন্য মুজিজা প্রকাশ করা এটা আবশ্যক, কারণ ইনাদের উপর নিজের নবুয়তের দলিল পেশ করা, ইনার নবুয়তের ঘোষণা করা এটা ইনাদের উপর লাজিম ছিল। আর যেহেতু মানুষের মাঝে যখন আপনি নবুয়তের কথা বলবেন নবুয়তের দলিলের জন্য মুজিজা আপনাকে দেখাতে হবে।
দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা অলৌকিক বিষয় সম্পর্কে মাশাআল্লাহ খুব চমৎকার কিছু তথ্য আলহামদুলিল্লাহ আমরা জানলাম। ইনশাল্লাহ আবারও যাব আমাদের সব্বির ভাই থেকে ইনশাল্লাহ জানবো। আর এর পূর্বে দর্শক আমরা কিছু কলের দিকে যাব, অনেকের কল, সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতার কমেন্টস অনেক কিছু, আর পাশাপাশি আজকে যে আমাদের প্রশ্ন ছিল তাও আবার আপনাদেরকে জানিয়ে দেব। আলা হজরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা গেলে কত বছর বয়সে কোরআনের নাজারা কমপ্লিট করেন? জি, কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ মেহবুব, আমি সাউথ আফ্রিকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আহলে সুন্নতের নক্ষত্র, এই অনুষ্ঠান দিয়ে আমার অনেক ভালো লাগে, আমি নিয়মিত দেখার চেষ্টা করি, আমার জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, মারহাবা। জি, নেক্সট কল।
আমার নাম নূর মোহাম্মদ, আমার বাড়ি সিলেট হবিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আহলে সুন্নতের নক্ষত্র, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর, অনেক ভালো লাগে। এই অনুষ্ঠানে আমরা মুবাল্লিগ ইসলামী বাড়ি থেকে জানতে পারি আলা হজরত রহমতুল্লাহ তাআলাই তার ইলমি দিনের কতটুকু আগ্রহ ছিল।
মাশাআল্লাহ। জি, নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ গোলাম ইয়াসিনা তারি, আমি বিবাহ থেকে বলছি। মাশাআল্লাহ, আজকের অনুষ্ঠান আহলে সুন্নাতের নক্ষত্র এবং বিষয় হচ্ছে অলৌকিক ক্ষমতা ও আল হজরত, অনেক সুন্দর অনুষ্ঠানটি এবং দেখতে ভালো লাগতেছে। আল্লাহ তাআলা দাউদ ইসলামীকে এবং দাউদ ইসলামী সকল মুবাল্লিগদেরকে দিন দিন তারা কি উন্নতি দান করুক, তাদের জন্য দোয়া করুন এবং আমার আম্মুর জন্য বেশি করে দোয়া করুন।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া যারা আমাদেরকে কল করেছেন। দর্শক শ্রোতা, আমাদের একটা ভিডিও প্যাকেজ রয়েছে, চাচ্ছি তা আপনাদেরকে ইনশাআল্লাহ করিম দেখাবো। তারপরে আমরা আবার আমাদের মুবাল্লিগদের থেকে আমাদের আজকের যে আলোচ্য বিষয় বিষয় সম্পর্কে আমরা জানবো। জি, ভিডিও চালিয়ে দিন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজ আলা হযরত রহমতুল্লাহি তাআলার কীরকম অন্তর্দৃষ্টি ছিল, কীভাবে তিনি মানুষের ভিতরের খবরও জেনে যেতেন সে সম্পর্কে একটা ঘটনা শ্রবণ করব। এক ব্যক্তি আলা হযরত রহমতুল্লাহি তাআলার মহান খিদমতে উপস্থিত হয়ে আরজ করল, ইয়া সাইয়েদি, আমার স্ত্রী মারা গেছে, ঘরের মধ্যে লাশ পড়ে আছে, কিন্তু আমার কাছে টাকা পয়সা নেই, আপনি কিছু সাহায্য করুন। সাইয়েদি আলা হযরত রহমতুল্লাহি তাআলা তার অন্তর্দৃষ্টির মাধ্যমে ওই ব্যক্তির চালবাজি সম্পর্কে জেনে নিলেন, কিন্তু তবুও তাকে অপদস্থ করে বের করে দিলেন না, বরং কিছু টাকা হাজিজ জাকাউল্লাহ খান সাহেব কাদরি রহমতুল্লাহি তাআলাকে দিয়ে বললেন যে আপনি তার সাথে চলে যান এবং কাফন দাফন ইত্যাদির ব্যবস্থা করে দিন। তিনি আদেশ অনুসারে তার সাথে যান এবং কিছুক্ষণ পর ফিরে এসে যে টাকা নিয়ে গিয়েছিল তা আলা হযরত রহমতুল্লাহি তাআলাকে ফিরে দিল এবং আরজ করল, সে ব্যক্তি কিছু দূর গিয়ে আমাকে বলল, ভাই, লাশ ইত্যাদি কিছু নয়, আসলে বিষয়টি হলো আমার কাছে যা টাকা ছিল তা আমি জুয়া খেলায় হেরে গেছি। সুতরাং যে টাকা আপনি নিয়ে এসেছেন তার অর্ধেক আপনি রেখে দিন এবং বাকি অর্ধেক আমাকে দিয়ে দিন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আমরা এটা জানলাম, যারা ওলিয়ে কামিল আছে, যারা আল্লাহ তাআলার খাস বান্দা, তিনারা বান্দার অন্তরের খবরও জেনে যান। এবং এ ঘটনা থেকে আরেকটা মাদানী ফুল আমরা এটাও দেখলাম যে আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইয়ের সংশোধন করার পদ্ধতি, তিনার উত্তম চরিত্র কীরূপ ছিল। আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাই ওনার অন্তর্দৃষ্টির মাধ্যমে ওই ব্যক্তি যে মিথ্যা বলছে তার ঘরে যে মৃত্যু হয়নি সেটা জেনে গিয়েছিলেন, কিন্তু তারপরও তাকে অপমান অপদস্থ করার পরিবর্তে এমন বুদ্ধিমত্তা অবলম্বন করলেন যে সেই ব্যক্তি নিজের মন্দ ইচ্ছায় বিফল হল। এমনিভাবে এই ঘটনা থেকে এটাও জানা গেল যে কোনো মুসলমানের এটা শোভা পায় না যে সে অন্য মুসলমানের ক্ষতি সাধন করবে। আসুন এ প্রসঙ্গে দুটি হাদিসে মুবারকা লক্ষ্য করি। এক, ইশাত হচ্ছে সত্যবাদী তাকে নিজের মধ্যে আবশ্যক করে নাও, কেননা এটি নেকির সাথে এবং এই দুটি জান্নাতে নিয়ে যাবে। আরও বলা হচ্ছে যে তোমরা মিথ্যা থেকে বিরত থাকো, কেননা এটি গুনাহের সাথে এবং এই দুটি জাহান্নামে নিয়ে যাবে। এবং দুই নম্বর ইশাত হচ্ছে যে আমাদের সাথে ধোঁকাবাজি করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়, আর প্রতারণা ও ধোঁকা জাহান্নামে নিয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, কোনো মুসলমানের উচিত নয় যে সে অপর মুসলমানের ক্ষতি করবে, তার সাথে মিথ্যা বলবে, চালাকি করবে এবং মিথ্যার আশ্রয় নেবে। প্রত্যেক মুসলমানের উচিত আমার আলা হজরতের যেরকম আখলাক, যেরকম চরিত্র ছিল, সেরকম সচ্চরিত্রের অধিকারী হওয়া। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি নিয়ামত দিয়েছেন, দুটো দিক আমরা আজকে ভিডিও থেকে আলহামদুলিল্লাহ জানলাম। উত্তম আদর্শ কেমন হওয়া উচিত আলা হযরত থেকে আমরা আলহামদুলিল্লাহ আমরা শিখতে পারলাম। পাশাপাশি একটা বিষয় যেটা আপনার অনেকের অসুবাসা আসতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফানা যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তার সম্পর্কে জেনে গেলেন, তার অন্তর সম্পর্কে, তার যে খেয়াল চিন্তা চেতনা সম্পর্কে জেনে গেলেন, এই সম্পর্কে হয়তো অনেকের মায়েদ আল্লাহ আল্লাহ তাআলার পানা খারাপ চিন্তা চেতনা আসতে পারে, এটা কীভাবে সম্ভব? যদি কেউ এটাকে অস্বীকার করে সে তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিসাল্লামের হাদিসকে অস্বীকার করবে, যেহেতু হাদিস শরীফের মধ্যে এটা স্পষ্টভাবে ইনশাআল্লাহকে মোবালিকে দাওয়াত ইসলামী থেকেও আমরা এই দিকটাও ইনশাআল্লাহ আল করিম আমরা জানবো। যে কামরা জওয়ান ভাই,
ইনশাআল্লাহ আমরা যে আলা হযরত রহমতুল্লাহ তাআলার অলৌকিক যে বিষয়টি আমরা ইতিমধ্যে শ্রবণ করেছি, আপনি ব্যক্ত করেছেন যে দুটি বিষয় আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারি। একটি হচ্ছে আলা হযরত রহমতুল্লাহ তাআলার উত্তম আচরণ, উত্তম আদর্শ, অপরটি হচ্ছে যে আলা হযরত রহমতুল্লাহ তাআলার অন্তর্দৃষ্টি, ফেরাসত। হাদিসের পাকের মধ্যে রয়েছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফা ইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ।
সুবহানাল্লাহ,
হাদিসের পাকের মধ্যে রয়েছে তোমরা মুমিনের ফেরাসত তথা অন্তর্দৃষ্টিকে ভয় করো, কেননা ফা ইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহ পাকের প্রদত্ত নূর দ্বারা দেখেন।
মানে তাদের দেখা আমাদের দেখার মধ্যে
পার্থক্য আছে,
পার্থক্য আছে।
আমি দেখি সাধারণ চোখ দিয়ে, কিন্তু তারা দেখে আল্লাহ পাকের এক্সট্রা পাওয়ার দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মানুষকে, কোনো নেক বান্দাকে কিছু বিশেষত্ব দান করেন, মহত্ব দান করেন, তখন সেটার পার্থক্য হচ্ছে ভিন্ন রকম। আর সাইয়েদে আলা হযরত রহমতুল্লাহ তাআলার প্রসঙ্গে যখন আলোচনা আসে তাও আবার অলৌকিক ঘটনা। ইতিমধ্যে আমরা একটি শুনেছি, আমরা আরও একটি বিষয়ে আরও একটি কারামত আমরা যুক্ত করতে চাই। বর্ণিত আছে 1901 সনে খ্রিস্টাব্দে আলী খান সাহেব নামক আলা হযরতের এক মুরিদ এক গ্রামে শিকারে গেলেন। সেখানে শিকারে লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি মানুষের গায়ে লেগে গেল, আর সে সাথে সাথে মারা গেল। অতঃপর আলী খান সাহেবকে গ্রেফতার করা হলো এবং তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যা মামলা দায়ের করা হলো। তো যথারীতি ফাঁসির হুকুমও জারি করা হলো। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলার খেদমতে কয়েকজন ভক্ত গিয়ে জানালেন আরজ করলেন, হুজুর খান সাহেব তিনি তো ফাঁসির, তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, এখন কি করা যায়? তো সাইদি আলা হজরত রহমতুল্লাহি তাআলা বললেন, যাও আমি তাকে ফাঁসি থেকে মুক্তি দিয়ে দিলাম।
আল্লাহ,
কত বড় কথা! বাস্তব প্রমাণ কি? ফাঁসির নির্দিষ্ট তারিখের পূর্বে কয়েকজন লোক আলী খান সাহেবের কাছে গেলেন, তার সাথে সাক্ষাৎ করলেন এবং কাঁদতে লাগলেন। আর আলী খান সাহেবকে তাদেরকে আশ্বস্ত করলেন যে আলা হজরত আপনাকে মুক্তি দিয়েছে। যখন এ কথা তিনি শুনলেন তো তার নিজের মধ্যেও একটি কনফিডেন্স, আত্মবিশ্বাস ছিল যে আমার প্রিয় মুর্শিদ, আমার সেইদি, আমার আকা আলা হজরত যেহেতু বলে দিয়েছেন তো আমার ফাঁসি কখনো হবে না। তো নির্দিষ্ট সময়ে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো এবং তাকে জিজ্ঞাসা করা হলো, শেষ ইচ্ছার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তো গলায় ফাঁসির রশিও লাগানো হলো। যখন টাইম হয়ে যাবে ফাঁসি ঝুলানো হবে, ইতিমধ্যে সংবাদ আসলো যে অমুক ব্রিটিশ শাসকের আজকে মুকুট পরানো হয়েছে, সেই সুবাদে কয়েকজন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে আর তন্মধ্যে তার নামও অন্তর্ভুক্ত।
অতএব
তাকে ফাঁসির কাঠগড়া থেকে মুক্তি দিয়ে শান্তিতে বাড়িতে ফিরে দিল।
আল্লাহু আকবার! মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন, এটাই হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের শান। আল্লাহ তাআলা তাদেরকে কেমন ক্ষমতা, কেমন ইজ্জত তাদেরকে দান করেন, আর যাদেরকে দিয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন আলহামদুলিল্লাহ চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি। এভাবে আল্লাহ তাআলা নেক বান্দাদেরকে আল্লাহ তাআলা এটা স্পেশাল একটা মর্যাদা দিয়ে থাকেন। কিছু আবার কলের দিকে যাব, তারপর ইনশাআল্লাহ সর্বশেষ আমরা আমাদের সাব্বির ভাই থেকে শুনবো, সময়ও খুব স্বল্প, দিয়ে কল চালিয়ে দিই।
আমার নাম হাফেজ মোহাম্মদ মনির হোসেন। আমার বারে বিবারে আহলে সুন্নাত নক্ষত্র মাদানী চ্যানেলের অনুষ্ঠানটি দেখছি, অনেক ভালো লাগছে। আল্লাহ তাআলা যেন মাদানী চ্যানেলকে, দাওয়াত ইসলামীকে যেন আরো দিন দিন উন্নত দান করে, আমিন।
দি নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ মাহমুদ, আমার বাড়ি সৈয়দপুর। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আহলে সুন্নাতের নক্ষত্র, এই সিলসিলা থেকে আমরা আলা হযরতের জীবনী ও লেখনী ব্যাপারে জানতে পেরেছি। এই ধরনের অনুষ্ঠান দেওয়ার জন্য মাদানী চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ।
মাশাআল্লাহ। জি নেক্সট কল।
আমার নাম আরিফ, আমার বাড়ি নোয়াখালী। মাদানী চ্যানেলের খুবই সুন্দর অনুষ্ঠান আহলে সুন্নাতের নক্ষত্র, এই অনুষ্ঠানটি খুবই ভালো লাগে। মাদানী চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এমন একটি অনুষ্ঠান আমাদেরকে দেওয়ার জন্য। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।
জি সর্বশেষ আরেকটি কল আমাদেরকে শুনিয়ে দিন। আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ। সময় খুব কম সাব্বির ভাই, অল্প সময়ের মধ্যে কিছু আমাদের দর্শক শ্রোতার জন্য আজকের যে আলোচ্য বিষয়।
ইমরান ভাই, আসলে টপিক তো নেওয়া হয়, টপিকের নাম দেওয়া হয় ছোট, কিন্তু এর আলোচনা অনেক বিস্তারিত, ঠিক আছে, আর আমাদের সময় খুব কম থাকে। তো আমাদের কামরুজ্জামান হুজুর যে কথাগুলো বললেন আল্লাহ হযরতের কেরামত সম্পর্কে, বাস্তবে আর কেরামত সম্পর্কে যা বললাম, কেরামতের কিন্তু অনেক প্রকার ভেদ রয়েছে না? যেরকম আল্লামা তাজউদ্দিন সাবকি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনার কিতাব তাবাকাতের মধ্যে তিনি ইরশাদ করেন যে আমার ধারণা অনুযায়ী কেরামতের 100টি প্রকার রয়েছে।
জি।
তারপর আল্লামা মাওসুফ সদর রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনার কিতাবের মধ্যে লেখেন যে কেরামতের প্রকার 25টি, আর তিনি অনেক বিস্তারিত এটা লিখেছেন যার সময় নেই।
জি।
আপনি বললেন না যে আল্লাহ হযরত বললেন, যাও আমি কি করলাম, তোমার সন্তানকে বাঁচিয়ে নিলাম। তো এটা আল্লাহ হযরত নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ওয়ালিদের ক্ষেত্রে এটাই করেন। তার ওয়ালির মুখ থেকে যেটা বের হয়ে যায় না আল্লাহ তাআলা পূরণ করে দেন।
তিনারা
যদি মরুভূমি বালির দিকে যদি ইশারা করে যদি বলে দেন এটা স্বর্ণ, সেটা স্বর্ণ দ্বারা পরিবর্তন হয়ে যায়। এরকম একটা দুইটা নয়, আপনি যদি কেরামতের কিতাব উঠিয়ে দেখেন, আর কেরামতের মধ্যে সর্বপ্রথম যে ক্যাটাগরি রয়েছে প্রকারের মধ্যে, সর্বপ্রথম ক্যাটাগরি এটাই রয়েছে যে মৃতকে জীবিত করা।
জি।
আর এটা যুগ অনুযায়ী আলিয়া কেরাম করে আসছেন।
জি।
তারপর মৃত ব্যক্তিদের সাথে কথা বলা, সমুদ্রের উপরে হেঁটে পার হয়ে যাওয়া, তারপর নাবাদাত, গাছ, পাথর, এগুলোর সাথে কথা বলা, তো এগুলো আল্লাহ তাআলা তিনার প্রিয় বান্দাদেরকে এই ক্ষমতাগুলো দিয়ে থাকেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু না বুঝ, যাদের বোধ শক্তি নাই, তারা এগুলোকে অস্বীকার করে যাচ্ছে, মানুষকে অন্য কিছু বোঝাচ্ছে। মূলত একটা জিনিস ইমরান ভাই, এটাই আমরা যাই বলছি আর যাই বলবো, সব কথার একটাই তো মূল, আজ আল্লাহর ওয়ালি যদি কাউকে জীবিত করে দিচ্ছে, কোনো মৃত ব্যক্তির সাথে কথা বলে নিচ্ছে বা তিনি কোনো কিছু বলেই দিচ্ছে, তো এটা তো আল্লাহ তাআলার দান ক্রমে করছে, এটা তো তিনার জাতি নয়, এটা তিনাকে আতা করা হয়েছে। আমাদের তো আকীদা এটাই যে আল্লাহ তাআলা দান ক্রমে আল্লাহ তাআলা তিনাকে এই ক্ষমতা দিয়েছে, আমার কাছে সে ক্ষমতা নেই।
যদি আল্লাহ তাআলা সেই নেক বান্দার যে ক্ষমতা যেটা আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন সেটাকে যদি অস্বীকার করা হয় মায়াদ আল্লাহ, তাহলে মূলত কি আল্লাহ তাআলার ক্ষমতাকে অস্বীকার করা হচ্ছে না?
যেরকম আল্লাহ হযরতের বিষয়ে যে আল্লাহ হযরতের একটি কিতাব রয়েছে মুআয়্যান মুবিন বাকার দরে শামসে ওয়া সুকুনে জমিন, এই কিতাব লেখার কারণ ছিল যে ওই সময় সায়েন্সদার বলেছিল যে 17 ডিসেম্বর কি হবে, জমিন ধ্বংস হয়ে যাবে আকাশের কিছু নক্ষত্র একসাথে মিলার কারণে। আল্লাহাদ রহমতুল্লাহ তালায় গবেষণা করলেন 17টি দলিল দ্বারা। আল্লাহাদ বলেন আমি চাইলে আরও দলিল দিতে পারতাম, কিন্তু তুমি 17 তারিখ বলেছ, জন্য 17টি দলিল দ্বারা তাকে বললেন ওই দিন একটা জমিনের গাছের পাতাও নড়বে না, কথাটা বাস্তব হয়েছে।
আল্লাহ আল্লাহ,
এটাই ছিল আল্লাহর ওয়ালিদের।
দর্শক আমাদেরকে শেষ করতে হবে, যেহেতু সর্বশেষ আমরা সৈয়দে আলা হাজার রহমতুল্লাহ তালের কয়েকটি বাণীও আমরা শুনবো প্রতি প্রোগ্রামে শুনে থাকি, আজকেও শুনবো আল্লাহওয়ালাদের জবানের বাণীগুলো, এটা আমাদের জন্য অনেক দিক নির্দেশনামূলক হয়ে থাকে। তারপর আমরা প্রোগ্রাম শেষ করতে হবে, যেহেতু আমাদের পরবর্তী প্রোগ্রাম সম্পর্কে আমরা অনেকে জানি, জোকে নাচ প্রতিযোগিতামূলক যে প্রোগ্রাম যে অনুষ্ঠান, আর এটাও ইনশাআল্লাহুল করিম আমাদের প্রোগ্রামের পরপরে সরাসরি সম্প্রচারিত হয়। অবশ্যই আমরা ইনশাআল্লাহুল করিম অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো এই প্রোগ্রাম দেখবো। আসুন এর পূর্বে আমরা আলা হযরতের বাণী, যে সকল বাণীগুলো আমাদের প্রোগ্রামে শোনার সৌভাগ্য হয়, প্রতিটা বাণী আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলার সবচাইতে শ্রেষ্ঠ যেই গ্রন্থ ফতোয়ার, ফতোয়া রিজভিয়া শরীফ থেকে নেওয়া। আজকের প্রথম নাম্বার হচ্ছে জগতে আম্বিয়া আলাইহিমুসসালাম এবং আউলিয়া এর ক্ষমতা দুনিয়াবি জীবনে অর্থাৎ শারীরিক জীবন এবং অফাতর পরও আল্লাহর দান ক্রমে অব্যাহত থাকে এবং কিয়ামত পর্যন্ত তাদের ফয়েজ অব্যাহত থাকবে। নাম্বার 2, আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন আল্লাহর প্রিয়দের নিকট যাওয়া এবং অফাতের পর তাদের মাজারের দিকে যাওয়া উভয় সমান, যেমনটি ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি নুরানি মাজারে যাওয়া আসা করতেন। নাম্বার 3, আল্লাহওয়ালারা হলো রহমতের নিদর্শন, তারা নিজেদের নাম নেওয়া ব্যক্তিদের আপন করে নেয় এবং তার প্রতি দয়ার দৃষ্টি রাখেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালাদের সংগঠন যেটাকে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা এভাবে বলেন, দাওয়াত ইসলামী হচ্ছে ফয়জানে আউলিয়া, ফয়জানে সাহাবা ও আহলে বাইত। আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায়, যেহেতু আমরা সকলে জানি যে আউলিয়া কেরামের যে পথ এটাই হচ্ছে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ, তাই আপনার আমার প্রিয় সংগঠন দাওয়াত ইসলামী আমাদেরকে তাদের পথে চলার জন্য বলেন। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? যারা আল্লাহর প্রিয় বান্দা, আউলিয়া কেরাম যারা ছিলেন আল্লাহ তাআলার নেক বান্দা ছিলেন, তাদের এই পথে মতে চলার জন্য দাওয়াত ইসলামী আমাদেরকে পথ দেখিয়ে থাকে, তাদের আদর্শ, তাদের কর্ম। আর আল্লাহওয়ালা যারা, তারা নামাজ পড়তেন, তারা নবী পাককে মহাব্বত করতেন, আল্লাহর বলি যারা সুন্নতের উপর আমল করতেন, তারা মা বাবার খেদমত করতেন। আমরা কি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা আমরা জানি না যে তিনি মা বাবার, মায়ের কেমন খেদমত করতেন? তাহলে আমরা কাদেরকে অনুসরণ করব? আমরা আল্লাহর প্রিয় বান্দাদের অনুসরণ করব, আউলিয়া কেরাম অনুসরণ করব, এটাই সঠিক পথ। আর দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এই পথ মতের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামীর এই মাদানী মহলের সাথে, এই মাদানী পরিবেশের সাথে চলে আল্লাহ তাআলার নেক বান্দাদের সোহবত, সঙ্গ অবলম্বন করার মতো তৌফিক দান করুক। আমরা আমাদের যে নেক্সট যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের দাওয়াত আপনাদেরকে আবারও দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা আর প্রোগ্রাম দেখবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই প্রোগ্রামগুলো দেখে বেশি পরিমাণে এলমে দিন অর্জন করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা আলা হযরত ও কোরআনের মাহাত্ম্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শুনব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মেধা শক্তি খুবই প্রখর ছিল, মুখস্থ শক্তি খুবই প্রখর ছিল, যা আমরা একটি ঘটনার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে অধিকাংশ লোকই যখন চিঠি লিখত, তখন চিঠির মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে হাফিজ বলে সম্বোধন করে দিত। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন দেখতেন, তখন তিনি চিন্তা করলেন যে আমি তো হাফিজ না। আর তৎকালীন সময়ে আলা হযরত ধারাবাহিকতার সাথে কোরআন মুখস্থ ছিল না, এবং যখন তিনি ফতোয়া লিখতেন বা কোনো প্রশ্নের উত্তর দিতেন, তো কোরআনের আয়াত লিখে দিতেন, এবং বা কেউ প্রশ্ন করলে সাথে সাথে তার জুবানের মাধ্যমে কোরআনের আয়াত বলে দিতেন, এবং কোরআনের আয়াত দ্বারা দলিল ইস্তেমবাদ করতেন। তো যখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখলেন যে লোকেরা তাকে হাফিজ বলে সম্বোধন করছে, মাদ্রিচারের দর্শকবৃন্দ, তিনি তো চাইলে এটা করতে পারতেন যে লোকদেরকে বলতেন যে আমাকে হাফিজ বলে সম্বোধন করো না, কিন্তু আলা হযরত পুরোটাই উল্টো করলেন। তিনি কী করলেন, প্রথম রমজান মাস থেকে কোরআন মুখস্থ করা শুরু করে দিলেন। আলহামদুলিল্লাহ, প্রথম রমজান থেকে 30 রমজান পর্যন্ত পুরো কোরআনই মুখস্থ করে নিলেন। তিনি কী করতেন যে প্রত্যেক দিন মাগরিব থেকে ঈশা পর্যন্ত এক পারা করে মুখস্থ করতেন। আলহামদুলিল্লাহ, এভাবে 30 দিনের মধ্যেই পুরো কোরআনই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুখস্থ করে ফেললেন। সুবহানাল্লাহ। তো এই ঘটনা দ্বারা বোঝা যায় যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির স্মৃতিশক্তি কেমন মজবুত ছিল, কেমন প্রখর ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার প্রতি আমাদের যেন প্রেম ভালোবাসাকে যেন অটুট রাখুক। তাছাড়া আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরের উপরে অনেক পাণ্ডিত্য ছিল। তিনি যখন সূরা দোহার তাফসির লিখছিলেন, মাদানীচের দর্শকবৃন্দ, আপনারা অবাক হয়ে যাবেন যে সূরা দোহার তাফসির যখন লেখা শুরু করলেন, প্রায় 600 পৃষ্ঠা সম্বলিত একটা তাফসির গ্রন্থ হয়ে গেল। আলা হযরত বলতে লাগলেন যে আমার কাছে এত সময় কোথায় যে আমি পুরো কোরআনের তাফসির লিখে দিব, আমার কাছে তো সময়ই নেই। এমনকি একবার যখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সূরা দোহার তাফসির বর্ণনা করতে লাগলেন, বক্তব্য দেওয়া শুরু করলেন, তো প্রায় 6 ঘন্টা পর্যন্ত সূরা দোহার তাফসির করেছেন। সুবহানাল্লাহ। তাছাড়া তাফসির করার জন্য যে সমস্ত এলেমের প্রয়োজন ছিল, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রত্যেকটা এলেমের উপর পাণ্ডিত্য অর্জন করেছিলেন। যেমন তাফসির করার জন্য নাসিক মনসুখের এলেমের প্রয়োজন, তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নাসিক মনসুখের উপরেও পাণ্ডিত্য ছিল। তাছাড়া তাফসির করার জন্য শানে নুজুল সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করতে হবে, তো আলহামদুলিল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শানে নুজুলের উপরেও পাণ্ডিত্য ছিল। তাছাড়া তাফসির বিল হাদিস, তাফসির বিস সাহাবা, তারপর ইস্তিমবাত, এগুলোর উপর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির গভীর পাণ্ডিত্য ছিল। মাদানীচের দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে কোরআনের অনুবাদ করেছেন, সেই অনুবাদ গ্রন্থের নাম হচ্ছে কানজুল ঈমান, অর্থাৎ ইমানের খাজানা। তো এই অনুবাদ গ্রন্থকে যদি সামনে রাখা হয়, আর পুরো পূর্ববর্তী বুজুর্গানের দিনের তাফসিরকে এক পাশে যদি রাখা হয়, আর তাফসিরকে দেখে এই কানজুল ঈমান যদি অধ্যয়ন করা হয়, তখন আপনি উপলব্ধি করতে পারবেন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন চমৎকার অনুবাদ করেছেন। এই অনুবাদটা একেবারে পূর্ববর্তী বুজুর্গানের দিনের তাফসির ভিত্তিক অনুবাদ। অনেক সময় দেখা যায়, মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, দেখা যায় অনুবাদ তো করেছে, কিন্তু দেখা যায় তাফসিরের সাথে কী হয়ে যায়, দ্বন্দ্ব লেগে যায়। যেমন একটা উদাহরণ দেই, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যার উপর গাইরুল্লাহর নাম পাঠ করা হয়েছে সেগুলো হারাম। তো এই অনুযায়ী যখন আমরা দেখি, তো দেখা যায় অনেক বস্তু এমন আছে যেগুলোর নাম আল্লাহর সাথে সম্পৃক্ত না। মনে করেন কোনো দ্রব্য বস্তুর নাম হচ্ছে অমুক, কোনো কোম্পানির নাম অমুক, বা কোনো আরও বিভিন্ন বস্তু আছে যেগুলোর নাম আল্লাহর নামের সাথে রাখা হয় নাই। তো এই ক্ষেত্রে একটা মিসকনসেপশন চলে আসে, যে মিসআন্ডারস্ট্যান্ডিং চলে আসে যে হয়তো বা এখানে কোরআনের আয়াতের মধ্যে বলা হচ্ছে যার উপর আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে সেটা হারাম। কিন্তু এক্ষেত্রে মানুষের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলহামদুলিল্লাহ আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন অনুবাদ পড়বেন তখন দেখা যাবে যে এখানে মানুষ বিভ্রান্ত হবে না, বরঞ্চ মানুষের ইমান মজবুত হয়ে যাবে। তাফসীরে জালালাইনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার পাশে লেখা আছে যে আই ওয়াক্তি যাবহীন, অর্থাৎ যখন কোনো পশুকে জবেহ করার সময় যখন আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হবে তখন ওই পশু হারাম হয়ে যাবে। তো আলহাজ রহমতুল্লাহ তাআলা একেবারে তাফসীর ভিত্তিক অনুবাদ করেছেন, এই অনুবাদ যদি পড়া হয় তাহলে মানুষ বিভ্রান্ত হবে না। এভাবে অনেকগুলো আয়তে করিমাও আছে যে আয়তে করিমার মধ্যে দেখা গিয়েছে যে আলহাজ ব্যতীত অন্যদের অনুবাদের মধ্যে আমরা দেখেছি মানুষ পড়লে একটু বিভ্রান্তির দিকে চলে যায়। কোনো কিছু কিছু অনুবাদের মধ্যে দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা সাব্যস্ত হয়ে যাচ্ছে, কিছু কিছু অনুবাদের মধ্যে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানের পরিপন্থী অনুবাদ হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ যদি আপনি কানজুল ইমান অধ্যয়ন করেন তো দেখবেন যে কানজুল ইমানের অনুবাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে উলুহিয়াত কেউ রক্ষা করা হয়েছে এবং শানে রিসালাত কেউ রক্ষা করা হয়েছে। কয়েকটা উদাহরণ দিব মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন যে একটা আয়াতে কারিমা আছে যে নাসুল্লাহ ফানাসিয়াহুম। তো আমি অনেক অনুবাদ দেখেছি অনুবাদের মধ্যে লেখা আছে নাসুল্লাহ, তারা আল্লাহকে ভুলে গেছে, ফানাসিয়াহুম আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। কিন্তু আল্লাহ তাআলা ভুলে যাওয়া থেকে পবিত্র। কিন্তু আলহাজের অনুবাদ যখন পড়বেন এর ভাবানুবাদ একটু শুনুন, আলহাজ কীভাবে অনুবাদ করেন নাসুল্লাহ, তারা আল্লাহকে ভুলে গেছে, ফানাসিয়াহুম আল্লাহ তাআলা তাদেরকে পরিত্যাগ করে দিয়েছেন। তো দেখেন এখানে শানে উলুহিয়াতকে রক্ষা করা হচ্ছে। আবার দেখা যায় বওয়াজা দেখা দলন ফাহাদা, এই আয়তে করিমার অনুবাদের ক্ষেত্রে আমি দেখেছি অনেক অনুবাদের মধ্যে বওয়াজা দেখা দলন, যে আল্লাহ তাআলা আপনাকে পেয়েছেন, দলন পথভ্রষ্ট। তো দলন শব্দের অনুবাদ পথভ্রষ্ট করে দিয়েছে। এক্ষেত্রে কী হয়ে যাচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে রিসালাতের মধ্যে কি আঘাত আসছে। কিন্তু আলহামদুলিল্লাহ আপনি কুরবান যান, আপনি উৎসর্গ হয়ে যান আলহাজত রহমতুল্লাহ তাআলা আলাইহির অনুবাদের প্রতি। আলহাজত অনুবাদ করেছেন ওয়া জাদাকা দাল্লান, আল্লাহ তাআলা আপনাকে স্বীয় প্রেমে আত্মহারা পেয়েছেন, ফাহাদা অতবর নিজের দিকে পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ, দেখুন মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ কতই না চমৎকার অনুবাদ আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই করেছেন। তো বোঝা যায় যে আলা হযরতের মাঝে কেমন রাসূল প্রেম ছিল, কেমন খোদা প্রেম ছিল, কত সুন্দর অনুবাদ করেছেন। এভাবে অনেক আয়াতে কারিমা রয়েছে মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, অনেক অনেক, এটার জন্য ব্যাপক সময়ের প্রয়োজন। আরও কয়েকটা উদাহরণ দেই, যেমন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির আল্লাহ মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখির। তো এই আয়াতে কারিমার অনুবাদ করতে গিয়ে দেখা গেছে অনেকে অনুবাদ এভাবে করে ফেলেছে যে নিশ্চয় আমি আপনাকে বিজয় দান করেছি, লিয়াগফির আল্লাহ, যাতে করে আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী গুনাহকে ক্ষমা করে দেন। কিন্তু মাদের যারা দর্শকবৃন্দ, নবীরা তো নিষ্পাপ, নবীগণ নিষ্পাপ, নবীদের দ্বারা কোনো গুনাহ সংঘটিত হয় না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা যখন এই আয়াতে কারিমার অনুবাদ করেছেন তিনি করেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে স্পষ্ট বিজয় দান করেছেন এবং আপনার কারণে আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তীদের গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। দেখেন এখানে আল্লাহ হযরত ব্যতীত অন্য অনুবাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আঘাত আসছে, কিন্তু আলা হযরত রহমতুল্লাহ তাআলা এমন অনুবাদ করেছেন যাতে শানে রিসালাত সুরক্ষিত আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে অধিক হারে কানজুল ইমান অধ্যয়ন করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার রাজা প্রিয় রাজা, আমার রাজা প্রিয় রাজা, বেরে রেজা 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 রেজা।